তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানও ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমরা একটি বিষয় নির্ধারণ করেছি নেকির দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কিছু কথা শোনানোর জন্য, মানুষকে সৎ পথে আহ্বান করার জন্য, খারাপ কাজ থেকে বাধা প্রদান করার জন্য, যা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যেও বয়ান করেছেন যে তোমরা নেকির দাওয়াত দাও উত্তম আচরণের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে। যারা খারাপ কাজ করে তাদেরকে ভালোর দিকে আহ্বান করো, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইরশাদ করেছেন। যেহেতু কোরআনে পাকের মধ্যে এসেছে কি তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা নেকির দাওয়াত দিবে, এমন একটা দল হওয়া উচিত। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি নেকির দাওয়াত দাও উত্তম আচরণের মাধ্যমে, মানুষকে বোঝাও, এতে তাদের মঙ্গল রয়েছে, তারা ফিরে আসবে ভালোর পথে। তাই একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য দুই একটা ভালো কথা, যাতে করে আমরা মুসলমান শুনতে পাই নিজের স্থানে বসে, আর এর উপরে আমল করতে পারি, আমার আখেরাতকে যেন সুন্দর করতে পারি, আমার কবর যেন আমার জান্নাতের টুকরা হয়, জান্নাতের বাগান হয়। বাস ভালো ভালো কিছু নিয়ত সহকারে আমরা যদি বসে অনুষ্ঠান দেখি, তবে আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আর শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেভাবেই আছি, যেভাবেই থাকি, যেখানে থাকি না কেন, সুখে থাকি, আনন্দে থাকি, কষ্টে থাকি, দুঃখে থাকি, অভাবে থাকি, পরেশানিতে থাকি, যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের উচিত নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকা। দুঃখের সময় তো তাকে সবাই স্মরণ করে, সুখের সময় স্মরণ করাটাই হলো আসল আশিকের রসুলের কাজ। কেননা যখন কোনো ব্যক্তি কষ্টে পড়ে, দুঃখে পড়ে, ভোগান্তির মধ্যে পড়ে, অভাবে পড়ে, তখন আমার রসুলের দরবারে ধর্ণা ধরে, তখন আমার রসুলকে ডাকে, অবশ্যই ডাকবে। আমার নবী তো ওই সকল ব্যক্তিদের জন্যই যারা পরেশানগ্রস্ত হয়ে আমার নবীর দরবারে হাত তুলে দোয়া করে, আমার নবীর দরবারে কান্নাকাটি করে। আমার কথা হলো গিয়ে, যাকে আমি দুঃখের সময় স্মরণ রাখি, যাকে আমি কষ্টের সময় ডাকি, যাকে আমি অভাবের সময় ডাকি, তাকে কেন খুশির সময় ডাকবো না, তাকে কেন আনন্দের সময় ডাকবো না, আমার আনন্দটাও যেন তাকে ডাকার মাধ্যমেই প্রকাশ পায়, এমন একটা মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। যেভাবেই থাকি, যেখানেই থাকি, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভুলে দুরুদ ও সালাম বেশি করে পাঠ করা আমাদের উচিত, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো, আর সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মিরাজ আত্তারি ভাই আছেন এবং মাইনুদ্দিন আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, আজকের বিষয় নিয়ে কথা শুনবো, নেকির দাওয়াত শুনবো, যাতে আমরা আমল করতে পারি। আর অনুষ্ঠানের ফাঁকে কিন্তু ফেসবুক পেজে যারা আছেন আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করব, কি লেখছেন আপনারা, কি বলতে চান তাও আমরা জানার চেষ্টা করব, প্লাস কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়ার চেষ্টা করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়, আমরা অনেক সময় অনেক মানুষ হয়তোবা সরাসরি অনেক অনেক সময় বলি, ডাইরেক্টলি বলি, আবার অনেক সময় মনে মনে ভাবি আমার অন্তরে যা আছে কেউ জানে না। আজ এই মুহূর্তে, আজ রাতে আমার ঘরের দরজা বন্ধ, লাইট অফ, আমি ঘরের মধ্যে কি করি কেউ জানে না। আমি গতকালকে কি করছি সেটা যদি আমি কারো কাছে প্রকাশ না করি, আমি যদি মিথ্যা বলে সেটাকে ঢেকে দেই, উড়িয়ে দেই, তবে হয়তো কেউ জানে না। হ্যাঁ, আপনি মিথ্যা বলছেন কেউ জানে না, আপনি চুরি করছেন কেউ জানে না, আপনি গুনাহের কাজ করছেন কেউ জানে না, আপনি একা একা আছেন ঘরের মধ্যে, কোন খারাপ অভ্যাস আপনার মধ্যে চলে আসছে কেউ জানে না, আপনি কোথায় আছেন যাদের প্রয়োজন তারা কেউ জানে না, কেউ জানে না যে শব্দটা আছে। একটা হলো গিয়ে দুনিয়ার দিক থেকে আপনি মিথ্যা বলছেন, গুনাহ করছেন, কেউ জানে না, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই জানে, আমার রব তালা ঠিকই জানে, রিজিক দাতা ঠিকই জানে। এটার সাথে যদি আমরা আরো কিছু কথা প্লাস করি, আমি কতদিন বাঁচব কেউ জানে না, আমার রিজিক কোথায় আছে কেউ জানে না, আমার রিজিক কোথায় আছে কেউ জানে না, আমি কোথায় দুর্ঘটনায় পড়ব কেউ জানে না, আমার মৃত্যু কিভাবে হবে কেউ জানে না। যেখানে আমরা এভাবে দেখছি কি আমি হারাম উপার্জন করছি কেউ তো জানে না, আপনি ঠিক এটা ভাবেন, আমার রিজিক কোথায় আছে কেউ জানে না। আজকে সকালে নাস্তা করছি বা করব, দুপুরের খাবার যে খেতে পারবো সেটার কোনো গ্যারান্টি নেই, আমার রিজিক কোথায় আছে কিভাবে আছে কেউ জানে না। সকালে সুস্থ মানুষ ভালো মানুষ নাস্তা করছেন, হয়তো বা দুপুরের খাবার আপনি হাত দিয়ে শক্ত খাবার চিবিয়ে মুখ দিয়ে হয়তো খেতে পারবেন না, হয়তো বা পাইপের সাহায্যে খেতে হতে পারে, অন্য কোনো সাহায্যে স্যালাইনের সাহায্যে আপনাকে খেতে হতে পারে। তো আপনার রিজিক কখন কোথায় আছে কেউ জানে না, যেভাবে করে আপনি ভাবছেন আমি আজ এখন অন্ধকার রুমের মধ্যে আছি কি করছি কেউ জানে না, আপনি এটাও ভাবতে পারেন আমি কোথায় মারা যাব কিভাবে মারা যাব এটাও কেউ জানে না। তো এই যে কেউ জানে না একটা শব্দ আমরা ব্যবহার করি, কেউ জানে না সকল বিষয়, সকল বিষয় কেউ জানুক আর না জানুক রব তালা জানে, সৃষ্টিকর্তা জানে, রিজিক দাতা জানে, হায়াতের মালিক যিনি তিনি জানে, আল্লাহ তাবারক তালা সব জানে, আল্লাহ তালা সব দেখেন সব জানেন, কিন্তু আমরা মনে মনে ধোকায় পড়ে আছি, আমরা মনে মনে ভাবি বলি কেউ জানে না। আপনি মা বাবার বিরোধিতা করছেন, অন্য অন্য ভাইদের সাথে মা বাবার ব্যাপারে বলছেন, আপনি ভাবছেন মা বাবা তো জানে না, মা বাবা জানুক আর না জানুক আল্লাহ তালা জানে। যে আপনি কাদের ব্যাপারে কথা বলছেন, আপনি গীবত করছেন যার ব্যাপারে করছেন, আপনি ভাবছেন সে জানে না, কিন্তু আল্লাহ তালা তো জানেন আপনি গীবত করছেন, ফেরেশতারা তো লিখছে আপনার গীবতের গুণা। আজকের বিষয় দর্শক শ্রোতা, যাতে করে আমাদের থেকে এই কথাটা বা এই শব্দটা একটু হালকা হয়ে যায়, বা আমরা বলাটা একটু বন্ধ করে দেই, বা আমরা যেন এই কথা বলতে গিয়ে একবার চিন্তা করি কেউ জানে না, আজকে না হয়তো কেউ জানে না মিরাজ ভাই, মাইনুদ্দিন ভাই, আজকে হয়তো কেউ জানে না, কিন্তু কিয়ামতের ময়দানে তো আমাদের আমল নামা ওপেন করে দেওয়া হবে, সেদিন তো আর গোপন কিছু থাকবে না, আমাকে হুকুম করা হবে এবার বলো, এবার পড়ো, এবার শোনাও জাতির সামনে, পুরা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের শেষ উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা আসবে পৃথিবীতে সবাই হাশরের ময়দানে উপস্থিত থাকবে, আবার সবার সামনে বলা হবে আমল নামা পড়ো, আমরা বলবো না পড়তে পারবো না, 60 বছর 70 বছরের জিন্দেগি কি কোথায় করছি কিভাবে পড়বো, নেক আমলের চাইতে গুনাই বেশি, যখন গুনাহ করছি তখন ভাবছি কেউ জানে না, আর এখন কিয়ামতের ময়দানে আমাকে সেটাই পড়তে হবে। এখন আল্লাহ বলবে তুমি যদি পড়তে না পারো তো এখন আমি ওপেন করে দিব, তুমি পড়বে না তো আমি ওপেন করে দিব, তোমার আমল নামা তুমিও পড়বে প্লাস সবাই দেখবেও, কখন কোথায় কোন সেকেন্ড কোন মিনিট কোন ঘন্টায় কোথায় ছিলে কি করছো কার সাথে কি বলছো সব, আপনি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আপনাকে পড়তে হবে, নিজের আমল নামা খুলে খুলে নিজেকে পড়তে হবে দেখতে হবে। এখন তো বলি কেউ জানে না, নাফরমানি করি কেউ জানে না, কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা সব জানেন সব দেখেন, শুধু কিছু সময়ের জন্য আমাদেরকে ছাড় দিয়ে রাখছেন, অবকাশ দিয়ে রাখিয়েছেন, কোরআনে পাকের মধ্যে অবকাশের কথা বারবার আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা অবকাশ দিয়ে রেখেছেন, যখন ধরবেন যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন যখন জিজ্ঞাসাবাদ শুরু হবে তখন পালানোর কোনো সুযোগ থাকবে না। এই যে কেউ জানে না মিরাজ ভাই, কেউ জানে না শব্দটা হয়তো বা ছোট, কেউ জানে না, কিন্তু এর মধ্যে হাজারো কথা লুকিয়ে আছে, হাজারো বিষয়গুলো গোপন রয়েছে, কেউ জানে না। একবার যদি আমরা নীরবে চিন্তা করি কেউ জানে না, এরপর একটু ভাবি আসলে কি কেউ জানে না, আমি মিথ্যা বলছি, চুরি করছি, বাটপারি করছি, খুন খারাপি করছি, ঝগড়া ফ্যাসাদ করছি, গীবত করছি, কত কিছু, আসলে কি কেউ জানে না, নাকি আমার মনকে আমি সান্ত্বনা দিচ্ছি? আজ দর্শক ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো অভিমত থাকে, পূর্বে আমরা এই চিন্তাটা করতাম কেউ জানে না, আজকে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গিয়েছে, কেউ জানুক আর না জানুক, আমার রব তালা জানে, আমার আল্লাহ তালা জানে, আমার শ্রী স্রষ্টা জানে, তো তওবা করছি আমরা বা ফিরে আসবো সেই পথ থেকে, এমন অভিমত যদি আপনাদের থাকে আপনারা কল SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। শুরুতে মিরাজ ভাইয়ের কাছে কিছু আলোচনা শুনি, মাদানী ফুলের পরে মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন। জি মিরাজ ভাই, আজকের বিষয় কেউ জানে না।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الصلاة والسلام عليكم আসলে জাকি ভাই, আপনি শুরুতে যে বিষয়টা, যে কেউ জানে না যে এই বিষয়টা, আল্লাহ পাক সুরা ইয়াসিন এর মধ্যে কিয়ামত সংগৃহীত হওয়ার ব্যাপারে, যে কাল কিয়ামতের ময়দানে যদিও আমরা এই বিষয়ে আমাদের ধারণা, আল্লাহ পাক এটা আমাদের ধারণাটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে কাল কিয়ামতের ময়দানে তাদের হাত সমূহ, তাদের চোখ সমূহ তার বিপরীত কি করবে, আল্লাহ তাআলার মার্গে সাক্ষী দিবে, যেন এমন না হয় যে কেউ জানে না, জানি আমি নিজেকে এর মাধ্যমে যদি আমরা লুকাইত না রাখি, কাল কিয়ামতের ময়দানে আপনার হাত এটা যে জানে আল্লাহ তাআলার বারগাহে বলবে,
বলবে
সে আপনার আপনার বিরুদ্ধে কি করবে,
সাক্ষ্য দিবে,
সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার বারগাহে। এখানে দুইটি বিষয়, জাকির ভাই আপনি আরেকটি বিষয় বললেন যে মৃত্যুর বিষয়ে আমাদের এই চিন্তা ভাবনা তখনই আমাদের বিবেক থেকে নিঃশেষ হয়ে যাবে, আমাদের ভাবনা আসবে না কখন, যখন আমরা এটা ভাববো যে আমার মৃত্যু কোথায় আছে আমি তো এটা জানি না, কেননা আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে জ্ঞানীর কুঞ্জি এমন পাঁচটি বিষয় রয়েছে যা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। এর মধ্যে একটি হলো যে যখন মাতৃ গর্ভের মধ্যে কোনো সন্তান থাকে এটা কি হবে, এটা মেয়ে না আপনার ছেলে হবে না এর বিপরীত কিছু হয়, এটা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ জানে না, এবং আগামীকাল আমার জীবনে কি সংঘটিত হবে। আগামীকাল আমরা অনেক এমন দেখতে পাই জাকির ভাই যে সে সকালবেলা আপনার পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নিয়ে কাজে গেছে, কিন্তু এইভাবেও আমি এমন লোকের কথা শুনলাম যে তিনি সকালবেলা বাজার হাট নিজে বাজার থেকে সদা এনে নিজের ঘরে পৌঁছে দিছে, তো বলতেছে যে আজকে এই খানা পাকানো হোক, আমি কি আজকে ডিউটি থেকে এসে এটা আহার করব, কিন্তু সে রাত্রে আর ঘরে আর আসতে পারে নাই, কিন্তু ওই রাত্রে আর ফিরে ঘরে আসতে পারেনি, ওইখান থেকে তার ওই ডিউটির স্থান থেকে তার গ্রামের বাড়িতে লাশ চলে গেছে। তা আমরা যদি এই বিষয় দেখি যে আল্লাহ রাসূল এভাবে হাদিসে পাকে বলে যে এটা একটি বিষয় যে আগামীকাল কি সংঘটিত হবে তা কি কেউ আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না, এবং কার মৃত্যু কোন অবস্থায় হয়, সেই কি আপনার ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে কিনা, না সে মুর্দাত অবস্থায় তার মৃত্যু হয় সেও কি এটা জানে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তো এই বিষয়ে যদি আমরা একটু দেখি আজকে আমাদের চিন্তা ভাবনা, যদি আমরা এই দিক থেকে ঘুরিয়ে যদি আমরা এই দিকে নিয়ে আসি, জাকির ভাই খুবই আফসুসের সময় এখন, কারণ আমাদের বিবেক এত পরিমাণ মাজাল্লা দুনিয়ার প্রতি আমাদের দাবিত, এই সমস্ত বিষয়ে আমাদের খেয়ালই হয় না। অথচ এক বুজুর খুব সুন্দর একটি ওয়াকিয়া এইভাবে ঘটনা এইভাবে বর্ণনা করে, যিনি একটা টিয়া পাখি পালতো, তো ওই টিয়া পাখিকে আপনার শখ করে ইনি কালিমা শিখেছে আপনার টিয়া পাখি, কিন্তু অনেকদিন যাবত যদি আপনাকে এই টিয়া পাখি আপনি প্রশিক্ষণ দেন যদি শেখান, বিভিন্ন অনেকে আপনার সোশ্যাল মিডিয়াতে এমনও দেখা যায় সে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতেছে তার ভাষায়। তো ওই বুজুর যিনি ছিল সে ওই টিয়া পাখিকে ইনি কালিমা শিখালো যে তুমি সদা সর্বদা, অর্থাৎ তার অবস্থাটা এমন ছিল যে তুমি সবসময় কালিমাটা পড়বে। ওই বুজুর তাকে ওই টিয়া পাখিকে শিক্ষা দিল, কিন্তু হঠাৎ একদিন এমন হলো আসরের নামাজের সময় সে নামাজরত অবস্থায় পাশের ঘরে, আর এর পাশের রুমি এক বিড়াল এসে আপনার ওই টিয়া পাখিকে কি করলো, তার গলার মধ্যে কামড় দিয়ে তাকে যে কোনোভাবে ওই টিয়া পাখিটাকে ওইখানে গিয়ে মারা হলো। তো যখন তার মালিক যিনি ওই টিয়া পাখির যিনি মালিক, তো আসার পরে ওই টিয়া পাখি দেখে ইনি কান্না করতেছে, তো বলতেছে ইনার পরিবার পরিবর্গ যারা ছিল যে আপনি কেন কান্না করতেছেন, একটা পাখি গেছে আমরা পুনরায় আবার এনে দেবো আপনাকে একটা পাখি, অসুবিধা নেই। তো তো তখন ওই বুজুর বলতেছে যে আমি তো আসলে পাখির জন্য কান্না করতেছি না, আমি কান্না করছি যে আমি এই টিয়া পাখিকে আজকে থেকে অনেক দিন যাবত কালিমার শিক্ষা দিচ্ছি, অথচ তার কিন্তু মৃত্যুর সময় ইমানের ভয় নাই। তো সে মৃত্যুর সময় চাইলে কাকা এর পরিবর্তে সে চাইলে কালিমা পড়লে কি আমি চলে আসতাম আমার ব্যস্ততা সেরে, কিন্তু সে মৃত্যুর সময় তার অর্থাৎ কালিমা আমি যেটাকে তাকে এতদিন শিখিয়েছি কিন্তু সে মৃত্যুর সময় কি
পড়লো না।
অথচ যার কালিমার ভয় নাই তার অবস্থা যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয় তা আমার তো ইমানের ভয় আছে, আমি তো কবর ইমান নিয়ে যেতে পারবো কিনা আমার তো এর ভয় আছে, না জানি আমার কালিমা পড়ার নসিব হয় কিনা
কেউ জানে না আমার কালিমার নসিব হবে কিনা।
এটা কত বড় একটা শিক্ষা যেটা আমরা একটু জাকির ভাই নিজেদের দিকে তাকাই যে বাস্তবিক পক্ষে এটাই যে সামান্য মৃত্যুর একটা মুসিবত আপনার একটা টিয়া পাখিকে মৃত্যুর যন্ত্রণা তার পূর্বের সকল কিছু ভুলে দিছে, সে জানতো না তার মুহূর্তটা কি হবে। অথচ আমরা তো ইমানের ভয় রাখি যে আমরা কি ইমান সহকারে আমরা কবরে যেতে পারবো কিনা, আমাদের মৃত্যু কি ইমানের হালতে হবে কিনা, আমাদের তওবা নসিব হবে কিনা আমি তো জানি না। তো আমার এই বিষয়ে কত হুঁশিয়ার থাকা দরকার, আমরা হয়তো দুনিয়ার চিন্তা ভাবনা যে কেউ জানে না, আরে কেউ না জানলে একজন তো জানার মতো আছে,
একদম জানার মতো,
কেননা আপনার সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রধান যিনি খাদেম আপনার আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো এর ব্যাপারে তো খুব সুন্দর প্রসিদ্ধ একটি ঘটনা এইভাবে পাওয়া যায় যে একবার বাদশাহ সকলের মাঝে এলান করলো যে আজকে তোমাদের সকলের কাছে এক একটা করে মুরুব দেওয়া হবে, তোমরা এটাকে এমন এক স্থানে জব করবে যেখানে কেউ দেখার মতো নাই, যদি কেউ এইভাবে জব করতে পারে তাহলে কি আমি তাকে পুরস্কৃত করব। তো এক একজন এক একভাবে যখন আপনার বিভিন্ন স্থানে কি জবর জন্য নিয়ে গেল, তো তার প্রধান যিনি খাদেম আয়াস তো ইনি সকল জায়গা ঘুরে বাদশার দরবার আসলো, বললো বাদশাহ আমি তো এমন কোনো জায়গা পাই না যেখানে আমি এটাকে জব করবো। তো বলতেছে কেন, জায়গা তো অনেক খালি জায়গা আছে, অনেক গোপনীয় জায়গা আছে। তো আয়াস বলতেছে আমি যেখানেই যাই আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখছে। তো এই যে বিষয়গুলো আল্লাহ ওয়ালা যারা তাদের জীবন থেকে আমরা এই বিষয়গুলো নিতে পারি, তারা গুনাহের ব্যাপারে কেউ জানুক না জানুক আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা তো দেখছেন,
আল্লাহ তাআলা দেখছেন,
আল্লাহ পাক দিলের খবর জানে যে আমি এখন কি করতে চাই আমার ভাবনা কি আল্লাহ পাক তো জানে, তো আমি কার কাছ থেকে লুকাই।
আল্লাহ আল্লাহ, আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কিছু চাদর সাদকা করার জন্য এক মহল্লায় পাঠিয়েছিলেন, কিছু চাদর সাদকা করার জন্য। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই দুর্বল, কেউ জানে না, গুনাহের কাজ করি কেউ জানে না, আমাদের চিন্তা ভাবনাটাই একটু দুর্বল। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তখন এক ব্যক্তিকে পাঠালেন কিছু চাদর সাদকা করার জন্য, এক এলাকার মধ্যে তোহফা দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। তো ওই ব্যক্তি চাদরগুলো নিয়ে ওই এলাকায় চলে গেলেন, নাসাই শরীফের মধ্যে আসছে হাদিসে মোবারকা। পরে ওই ব্যক্তি চাদরগুলো সাদকা করতে গিয়ে একটা চাদর নিজে গোপন করে নিচ্ছে, নিজের জন্য লুকিয়ে গেছে, লুকিয়ে নিচ্ছে। অনেক দিন পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা এর সাথে কোনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন ওই কবরের পাশে উপস্থিত হলেন তখন দুইবার এভাবে শব্দ করলেন, উফ উফ দুইবার শব্দ করলেন। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কি আমার নবী হয়তো বা আমার কোনো কারণে কষ্ট পেয়েছেন বা বিরক্ত বোধ করছেন, এই কারণে উফ শব্দটা বলছেন। একটু পরে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কারণে কষ্ট পেয়েছেন আপনি বা আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই যে কবরস্থ ব্যক্তি আছে, এই কবরে যাকে দাফন করা হয়েছে অনেক দিন পূর্বে আমি তাকে, অর্থাৎ সে তখন জীবিত ছিল, আমি তখন চাদর সাদকা করার জন্য পাঠিয়েছিলাম এক এলাকায়, সে ওখান থেকে একটি চাদর গোপন করে নিয়েছে, অর্থাৎ সরিয়ে রেখেছে, চুরি করেছে, আর এখন কবরের মধ্যে সেই চাদরটাকেই তার গায়ে পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আগুনের চাদর হিসেবে ওই চাদরকে তার গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা নর্মাল কোনো চাদর না, আগুনের চাদর হিসেবে তার গায়ে পরিয়ে দেওয়া হয়েছে। যখন সেই ব্যক্তি এই কাজটা করছিল ভাবছে কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ তার রাসূল তো ঠিকই জানে, আল্লাহ তার রাসূল তো ঠিকই দেখেন আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, সবার ব্যাপারে। দেখেন একটা বিষয় মিরাজ ভাই মাইনুদ্দিন ভাই, যখন আমাদের ঘরের মধ্যে বা আমাদের অফিসের মধ্যে বা দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকে, সেটাকে আমরা কতটা ভয় পাই, কতটা ভয় পাই, কেন ভয় পাই? এই সিসি ক্যামেরার ফুটেজগুলো মালিক পক্ষের কাছে থাকে, তারা সেখান থেকে দেখে এগুলো কোন কর্মচারী কি করছে বা কে কিভাবে চলছে, আমার দোকানটা ঠিকমতো চললো কি না, কি কি বিক্রি হচ্ছে, দোকানের মালিক এগুলো নিজের মোবাইল সেটের মাধ্যমে এগুলো দেখেন। তার কারণে তার ভয় আমরা কতটা লুকানোর চেষ্টা করি, গোপন করার চেষ্টা, একজন ব্যক্তি একজন মানুষ তার ভয় আমরা কত কিছু করি। যদি এই চিন্তাটা আমাদের মাথায় আসতো, কেউ জানে না, এটার বিপরীতে যদি এটা হতো, কেউ জানুক আর না জানুক আমার আল্লাহ জানে, আমার আল্লাহ সব জানে, তবে আর কেউ জানে না এই শব্দটা এখানে আসতো না। এখন কেউ জানে না এই শব্দটা কিন্তু মাইনুদ্দিন ভাই সব ক্ষেত্রেই আল্লাহ তাবারক, আপনি তেলাওয়াত করেন তাও আল্লাহ জানেন, তাও আল্লাহ দেখেন, ফেরেশতারা লিখেন, আর গুনাহ করে মানুষ তাও কিন্তু ফেরেশতারা দেখে লিখে আল্লাহ জানে। তো কেউ জানে না এই শব্দটা কোনো ক্ষেত্রেই আমার মনে হয় ব্যবহার করা যায় না, কেউ জানে না, এমন তো না আদালতে দাঁড়িয়েছে কোনো ব্যক্তি সাক্ষী দেওয়ার জন্য, সে মিথ্যা সাক্ষী দিচ্ছে, তার সামনের যে অর্থাৎ তার বিপরীতে যে অ্যাডভোকেট আছে সে জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা, তার কথার ভিত্তিতে তার আলোচনার ভিত্তিতে যেটা যাচাই বা যেটা সত্য প্রমাণ হয় সেটার উপর নির্ভর করে বিচার হয়। এখানে যে সাক্ষী মিথ্যা সাক্ষী দেয় মানুষ, টাকার জন্য দেয় বা লোভে পরে দেয়, তা ভয়ে পরে দেয়, কিন্তু সে মনে মনে ভাবে যাক মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম, কেউ তো জানে না, কিন্তু কেউ কোনো জায়গাতেই এই শব্দটা চলে না, কেউ তো জানে না, কেউ জানুক আর না জানুক, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ তাআলা সব জানে, কোথায় মিথ্যা বলছি, কেন বলছি, কি কারণে বলছি, কোথায় চুরি করছি, কেন করছি, কবে করছি। দেখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মোবারকা নাসাই শরীফ থেকে আমি শুনালাম, ওই ব্যক্তি মনে করছে কেউ জানে না, কিন্তু আমার নবী বলে দিলেন কি, সে যে চাদরটা চুরি করেছিল ওই চাদরটা তাকে পরানো হয়েছে আগুনের চাদর হিসাবে, আগুনের চাদর হিসাবে তাকে পরানো হয়েছে। মাইনুদ্দিন ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপরে দর্শকের কিছু কল শুনবেন ইনশা আল্লাহ তাআলা। জি মাইনুদ্দিন ভাই, বিষয় কেউ জানে না,
আমরা বলতে পারি যে কেউ জানে না, তো আমাদের মন্দগুলো কেউ জানে না, আমাদের ভালোগুলো কেউ জানে না, আমাদের ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন সেই সম্পর্কে আমরা শ্রবণ করি। কোরআনুল কারীমের সূরা সাজদার 17 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং কোনো ব্যক্তির জানা নেই, নয়নবিরাম তাদের জন্য লুকায়িত রাখা হয়েছে, তাদের পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের। অর্থাৎ আমার কাজগুলোর, আমাদের কাজগুলোর, আমরা যদি ভালো কাজ করি তা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ামত রাখা হয়েছে সেটাও আমরা জানি না। তো আবার আমরা যদি খারাপ কোনো কাজ করি, গুনাহের কাজ করি, এটার জন্য যে আমরা আমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছে শাস্তিটা কতটুকু সেটাও আমরা জানি না, শাস্তি এতটুকু আমরা জানি যে হ্যাঁ আমাদের জন্য ভালো কাজ করলে জান্নাত রয়েছে, খারাপ কাজ করলে জাহান্নাম রয়েছে, আজাব রয়েছে, শাস্তি রয়েছে, কিন্তু এই ভালো কাজের মধ্যে আমাদের জান্নাতের সুফলগুলো কতটুকু সেটা তো আমরা জানি না। তো এ সম্পর্কে হাদিসে পাক এসেছে, হয়তো সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি আমার সৎ বান্দাদের জন্য এমন নিয়ামতসমূহ তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু অবলম্বন করে না এবং যার মাধুর্য রূপ মাধুর্য কথা কোনো কান শ্রবণ করেনি, পাশাপাশি এমন কোন মানুষ এটা কল্পনাও করতে পারেনি, তার কল্পনার জগতেও আসেনি যে আল্লাহ তাআলা আমাদের জন্য কতটুকু নিয়ামত রেখেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন আমরা যদি এদিকে একটু চিন্তা করি যে আমরা যদি আমাদের এই জীবনটাকে ভালো কাজের মধ্যে অতিবাহিত করি, আমাদের হায়াতটাকে ভালো কাজের মধ্যে অতিবাহিত করি, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অতিবাহিত করি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আদর্শে সুন্নতের উপর অনুসরণ করে, সুন্নতকে অনুসরণ করে ব্যয় করি, তাহলে আমাদের জন্য এই নিয়ামতগুলো পাবে যেগুলো আমরা কল্পনা তো আনতে পারি না। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করি আমাদের সময়টাকে ভালো কাজের মধ্যে হইতে,
ভালো কাজ এই চিন্তা ভাবনা বের করে দেখি কেউ জানে না,
কেউ জানে না
এটা যেন আমরা মাথায় না রাখি, যেমন কেউ জানুক আর না জানুক আল্লাহ তাআলা জানে। এখন আমি যদি বলি মাইনুদ্দিন ভাই কি কেউ জানে না, আপনি কতটুকু জানেন, আমার ব্যাপারে আমি কতটুকু জানি, আমার ব্যাপারে আমি যখন খারাপ কাজ করি তখন বলি কেউ জানে না,
কেউ জানে না।
আবার যখন নেকির কাজ করি তখন মন চায় কি সবাই জানুক। যেটার বিষয়ে ঘুরানো বিপরীত হওয়া দরকার ছিল, গুনাহের কাজটাতে আমাকে লজ্জিত হওয়ার দরকার ছিল, সেখানে আমি আনন্দিত হই আর বলি কেউ জানে না। নেকির কাজে নেকির কাজটা গোপন করার দরকার ছিল, সেটাকে আমরা ওপেন করে
দিই, যেটা পুরো বিপরীত
হয়ে গেল না। নেকির কাজটা আমরা চাই যেন মানুষ জেনে যায়, আমাকে যেন তেলোয়াতকারী বলে, আমি তেলোয়াত করতে বসলেই যেন কেউ না কেউ দেখে নেয় আর মানুষ যেন এটা নিয়ে বলাবলি করে, বড় ইবাদতকারী সবসময় কোরআন নিয়ে বসে থাকে, তেলোয়াত করতেই থাকে, নামাজ দুই চার রাকাত একটু বাড়িয়ে পড়ে আর মনে মনে ভাবি কেউ দেখে নেক, যেন আমাকে ইবাদত গুজারি বলে। অর্থাৎ যেটা গোপন করার কথা সেটাকে আমরা ওপেন করে দেই, আর যেটা যেটার ব্যাপারে তওবা করার কথা সেটা আমরা নিশ্চিত হয়ে যাই কেউ জানে না। খুব আফসোস আজকে এই বিষয়গুলো নিয়ে, তো আমাদেরকে তওবা করা উচিত। কেউ জানে না এই শব্দটা যেন আমরা মাথা থেকে বের করে দিই, কেউ জানে না আল্লাহ তাআলা জানে, কেউ জানে না আল্লাহ তাআলা জানে, কেউ জানে না আল্লাহ তাআলা জানে, আর আল্লাহ তাআলা জানাটাই যথেষ্ট। দুনিয়ার কেউ জানুক আর না জানুক সেটাতে কিছু আসে যায় না, আল্লাহ তাআলা জানাটাই কিন্তু যথেষ্ট। আর যদি আমরা নিয়ামতের চর্চা করি, আল্লাহ তাআলার জিকির করি, দুরুদ ও সালাম পাঠ করি, কেউ জানুক আর না জানুক, এটা এখানে যদি এই চিন্তা ভাবনা করে যে আমি ইবাদত করছি কেউ দেখলে ভালো আমাকে ইবাদত গুজারি বলবে, আল্লাহ তাআলা জানাই যথেষ্ট, তাহলে তো আল্লাহ তাআলার এই যে সওয়াব আছে প্রতিদান আছে এটাতে কোনো প্রয়োজন নেই, দুনিয়ার মানুষ দেখে নিতে হয়ে গেছে।
জাকির ভাই আরেকটা বিষয় হলো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এর আমাদের প্রতি কত দয়া, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যার সারাংশ হলো, এমন যদি কোনো বান্দা এমন স্থানে ইবাদত করে যেখানে আপনার কোনো অর্থাৎ দরজা নেই, জাল নাই, অর্থাৎ দেখার মতো কেউ নাই, ওই স্থানে যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক তার ওই ইবাদতের কথা জগৎবাসীকে জানিয়ে দিবে। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, দেখেন আমরা এই বিষয়ে কতটা বিপরীত, আপনি যে কিছুক্ষণ পূর্বে বললেন যে ধরেন কারো দোকানের মধ্যে হোক বাড়ির মধ্যে সিসি ক্যামেরা থাকে, তো আমরা দেখবেন ওই সময় মালিকের হক আদায় করার জন্য দেখবেন টাইম টু টাইম যেই টাইম, অর্থাৎ যিনি মালিক আমার উপর সন্তুষ্টি হয়ে যায়, যিনি আমার মহাজন আমার উপর সন্তুষ্টি হয়ে যায়, তো আমি টাইমের আগে আমার ডিউটিতে চলে যাই, আমি প্রত্যেকটা বিষয় কাজে তাকে কিভাবে আমার নিজের যে অর্থাৎ অগ্র আর কি সকল কাজে যে আমি যে অগ্রগামী এটা কিভাবে দেখানোর জন্য যত আপনার পন্থা আছে আমি সবকিছু কি ওইখানে সিজির সামনে উপস্থাপনা করি। অথচ দেখেন এখানে একটা বিষয় যে আল্লাহ তাআলা যারা আমরা এই ধারণা রাখি যে আল্লাহ তাআলা জানে না, দুনিয়াবি মালিকের এই বিষয়ে আমরা এত হুঁশিয়ার, অথচ আল্লাহ পাক সিসি ক্যামেরা এটা উপরের খবর হয়তো জানতে পারে আর তার আওতাধীন সকল জায়গা না,
না
নির্দিষ্ট একটা জায়গা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার দিলের খবরও জানে, আমরা কার থেকে লুকাই। তো আমরা যদি এমনটা ভাবি যে না কেউ তো দেখছে না, আসলে দেখবেন জাকির ভাই এটা অনেকেই জানে, কিন্তু এটা আমাদের একটা খামখেয়ালি ভাবে হয়তো অনেকেই এইভাবে মনে করতে পারে। আর দুনিয়াবি হাদিসে পাক এইভাবে আসছে না আল্লাহ রসুল যা এভাবে ইরশাদ ফরমান যার খুলাসা, আমি আল্লাহ তাআলাকে যেইভাবে জানি যদি তোমরা জানতে তাহলে তোমাদের কি হয়ে যেত, ঘুম নষ্ট হয়ে যেত, তোমরা কান্না করতে করতে তোমাদের চোখ থেকে রক্ত বের হতো।
আল্লাহ
তো আল্লাহ তাআলাকে আমি যেইভাবে জানি, তো আসলে ওই বিষয়ে আমাদের ধারণা না থাকার কারণে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক কর্মের ব্যাপার আল্লাহ তাআলা অবগত, আল্লাহ পাক আমাদের দিলের খবর জানি, এখানে আপনার এটা লুকাহিত করার কোনোই রাস্তা নাই, যেন আমরা এটা ভাব এটা না ভাবি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আল্লাহ তাআলা দেখছে না বা কেউ জানে না, এই বিষয়ে না ধারণা করার কি নাই কোনো অপশন আমাদের,
অপশন আমরা দর্শকের কিছু কল শুনবো, এরপরে এসএমএস গুলো পড়ার চেষ্টা করবো, ফেসবুক পেজে যারা আছেন আপনাদেরও কয়েকটা কমেন্টস পড়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা আলোচনাও শুনছিলাম কেউ জানে না, আরও কিছু শুনবো যাতে করে আমাদের মত থেকে আমাদের ভিতর থেকে আমাদের মন থেকে এমন কথাগুলো উঠে যায় যে কেউ জানে না, বাস কেউ জানে না এই চিন্তাভাবনা নিয়ে যদি সারা জীবন গুনাহ করতে থাকি তবে জাহান্নাম ছাড়া আর উপায় নেই, কেননা এ থেকে আমাদেরকে বের হতে হবে। আর এটা হচ্ছে এই যে কেউ জানে না এই এটা হচ্ছে শয়তানের ধোকা আর কিছু না, শয়তান তো চায় কি আল্লাহ তাআলার বান্দারা যেন নেকির পথে না আসে, তারা যেন সওয়াবের কাজ না করতে পারে, তারা যেন ধোকার মধ্যে পড়ে থাকে, আর শয়তান এই এই কথাগুলোই আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দেয় কি তুমি যা করছো এটা কেউ জানে না, কেউ জানে না, এটা শয়তানের একটা অনেক বড় ধোকা, কেউ জানে না এটা কোনো মুমিন বান্দা বা মুসলমান মানে ধোকায় না পড়লে সে বলবে না এই কথা কেউ জানে না। কেউ জানুক আর না জানুক সেটা দিয়ে আমার কিছু আসে যায় না, আমার আল্লাহ তাআলা জানে। শয়তান মানুষ যখন কোনো ব্যক্তি যখন গুনাহ করে দর্শক শ্রোতা, তখন শয়তান যেমন করে সাদা পেপার আছে একদম ফ্রেশ, লেখা হয়নি এখন পর্যন্ত, তো গুনাহ করার পরে যখন সে অনুশোচনা করবে, তওবা করবে, ওই মুহূর্তে শয়তান এসে উপস্থিত হয় আর সাদা পেপারের মতো, সাদা পেজের মতো এসে মানুষকে, বান্দাকে দেখায়, বলে দেখো তুমি যা করছো এটা তো কোনো ব্যাপার না, তার কারণ তো তুমি আশেপাশে তাকাই দেখো আর কে না করে,
কত বড় বড় গুনাহগার,
এর চাইতে বড় বড় বড়। আচ্ছা, এর সাথে আবার তুলনাও করে, তুমি তো মাত্র একটা মিথ্যা বলছো, গিয়ে দেখো মানুষ খুন করে অস্বীকার করছে, ডাকাতি করে মানুষ অস্বীকার করছে, মানে গুনাহ করার পরে যখন মুসলমান বুঝতে পারে কি আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তখন শয়তান সেটাকে লুকানোর জন্য, সেটাকে গোপন করার জন্য, কেউ জানে না এই কথাটা তাকে শিখিয়ে দেওয়ার জন্য, এরপর আবার একটা ফন্দি বের করে, সাদা পেপারের মতো আমল নামা দেখায়, আরে দেখো তুমি তো কত তাহাজ্জুদ পড়ছো, একটা না মিথ্যা কথা বলছো, তো কি আসে যায়, মানুষ খুন করেও মিথ্যা বলে আর তুমি মাত্র একটা ছোটখাটো ব্যাপারে মিথ্যা বলছো, কিছু কিছু আসে যায় না, তখন ওই ব্যক্তি মনে মনে আসলে তো সত্য কথা।
আর এইগুলো কিন্তু জাকির ভাই সবচেয়ে ভাবার যে বিষয়টা, এটা অদৃশ্য শয়তান না, এটা প্রকাশ্য
প্রকাশ্য শয়তান।
দেখবেন অনেক যারা এরকম আমাদের আশেপাশের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমাদেরকে আর কি উস্কানি দেওয়ার জন্য, যারা যুবক যারা, অর্থাৎ আর এই বয়সে তো এগুলো হবেই, দেখবেন সে সমাজের মধ্যে অনেক গ্রহণযোগ্য একজন লোক, তো বলতে চাই রে যুবক বয়সে এটা কোনো বিষয় না,
অথচ কখন মারা যাবে কেউ জানে,
কেউ জানে না, অথচ এমনও হয়। দেখেন আজকে যুবকের সংখ্যা, আপনার রোড অ্যাক্সিডেন্ট বলেন, তারপর আপনার এই মাদক আসক্তির মৃত্যু বলেন, এইভাবে যদি আপনি আজকে আমাদের চতুর্দিকে যদি দেখেন, সবচেয়ে বেশি মৃত্যুর হার হলো যুবকদের এখন বর্তমান সময়ে, আর শয়তান একটা বড় একটা ধোকা জাকির ভাই, এমন ভাবে অনেক সময় এইভাবে পাওয়া যায় যে না এখন তো আমার বয়স মাত্র, আমি যুবক হইছি, আমার এখন আর অনেক দিন আমি হায়াতের মধ্যে, এর জন্য আমি আসলে প্রায় এই ঘটনাটা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কয়েকবার, যে মৃত্যু এটা এমন একটা বিষয়, কয়েকদিন পূর্বে আমাদের 14 বছরের এক যুবক আর এর এই গেছে রমজান মাসে 9 বছরের এক ছেলে স্ট্রোকে মারা গেছে।
আহা,
আপনি কোথায় আর কি, এগুলো তো মানুষের কল্পনায় আসতে পারে না, অথচ 9 বছরের একটা ছেলে এইভাবে দুনিয়া থেকে চলে গেছে। এর জন্য জানি আমরা এটা না ভাবি যে আমার এখনো অনেক সময় আছে, কেননা এটা বলেই তো স্পষ্ট একটা শয়তানের ধোকা,
ধোকা
যে যদি এই কথা কোনো সময় আপনার অন্তরে চলে আসে যে এখনো অনেক সময় আছে, তাহলে আপনি ধোকার মধ্যে।
এটা নিয়েও কিছু কথা বলবো, যে আমি শুরুতে বলছিলাম কতদিন বাঁচবো এটা কেউ জানে না, আমার হায়াত কতটুকু আছে কেউ জানে না, আর যখন মানুষ এটা চিন্তা করে নেয় কি আমি আরো দীর্ঘ দিন অনেক সময় বাঁচবো, তখন তার এই যে উচ্চ আশাটাই গুনাহের মধ্যে ধাবিত করে, তখন সে গুনাহ করতে তার বিবেক বাধা দেয় না, কেননা সে ভাবে আমি অনেকদিন বাঁচবো, তওবা করে নেবো। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আগে দর্শকের কিছু কল শুনি, জি কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ সাইফউদ্দিন কুমিল্লা থেকে বলছি। মাদানী চ্যানেলের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এবং আমার পরিবার সকলেই মাদানী চ্যানেলের একজন দর্শক, আমরা নিয়মিত আপনাদের প্রোগ্রাম দেখে থাকি এবং এই প্রোগ্রাম দেখে দেখে আল্লাহর রাস্তায় চলার অনেক অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং সামনের দিনগুলোতে যেন সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য উপহার এনে দিতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করছি। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকেই আমাদেরকে আজকের বিষয়টা নিয়ে এসএমএস করেছেন। প্রবাস থেকে আমাদের রায়হান ভাই এসএমএস করলেন, তিনি হয়তোবা এসএমএসটা করতে গিয়ে কান্নাই করে দিয়েছেন। কেউ জানে না আসলে কথাটা একদিক থেকে মেনে নেওয়া যাবে না, কেননা কেউ জানুক আর না জানুক রব তাআলা জানে। আর একদিক থেকে তিনি আবার বললেন, রায়হান ভাই, যে আমি প্রবাসে আছি, আমার সময়টা কিভাবে কাটে আমার পরিবারের কেউ জানে না। হ্যাঁ, পরিবারের কেউ জানতে নাই পারে, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। আপনি প্রবাসে আছেন, আপনাকে সান্ত্বনা উপলক্ষে কিছু কথা বলি আমি। আপনি প্রবাসে কেন গেছেন? নিজের পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে গেছেন, নিজের ছোট ভাইদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য সেখানে গিয়েছেন, কিছু উপার্জনের জন্য, হালাল উপার্জনের জন্য। আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আপনাকে। এখন যদি এই কথাগুলো চিন্তা করে আপনি কান্নাকাটি করেন প্রবাসে, যে আমি এখানে কত পরিশ্রম করি, দিন আর রাত আমি এক করে কাজ করি, আমার পরিবারের কেউ জানে না, কেউ আমার খবর নেয় না, বিষয়টা এমন নয়। তারাও কিন্তু আপনার বিষয় নিয়ে অনেক বলাবলি করে, অনুশোচনা করে, দুঃখ প্রকাশ করে কি আমার ছেলেটা বিদেশে থাকে, পরিশ্রম করে, কষ্ট করে, তো কেউ জানে না এমন না। আপনি যে পরিশ্রম করছেন এর প্রতিদান কিন্তু আপনি পাবেন, কেননা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক জায়গায় দাঁড়িয়ে যায়, হালাল উপার্জনের জন্য অপমানজনক জায়গায় দাঁড়িয়ে যায়, এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এটা আপনি এমন ভাবিয়েন না কি এটা তো আমার পরিবারের জন্য করি, এর প্রতিদান কিছু নেই। আছে, মা বাবাকে ভরণ পোষণ করছেন, ভাই বোনকে দিচ্ছেন, নিজের পরিবার পরিজনকে চালাচ্ছেন, এটাকে সাদকা স্বরূপ বলা হচ্ছে। সাদকা করার মতো ফজিলত আপনি পাবেন, আর আপনি উপার্জন করছেন এগুলোরও প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। এরপরে হোসাইন ভাই মুন্সিগঞ্জ থেকে SMS করলেন যে আসলে ভাবতাম যে কেউ জানে না, অনেক সময় মনেও পড়তো যে আর কেউ জানুক আর না জানুক আল্লাহ তাআলা জানেন, কিন্তু আজকে একেবারে স্পষ্ট হয়ে গেল বিষয়টা যে এমন চিন্তাভাবনা মাথায় রাখা যাবে না, কেউ জানে না। হ্যাঁ, আপনি ভালোর দিক হোক বা খারাপের দিক হোক, নেকির দিক হোক বা গুনাহের দিক হোক, আমাকে এই চিন্তাটা বের করতে হবে মাথা থেকে। নেকি করতে গিয়ে যদি কেউ ভাবেন আমি নেকি করছি কেউ জানে না, কেউ জানার দিয়ে আপনার কি প্রয়োজন? নেকি করছি তো মানুষ জানার কি প্রয়োজন? বাস নেকি করছি আমার আল্লাহ তাআলার রাজির জন্য, আল্লাহ রাজি হয়ে গেলেই যথেষ্ট। আবার গুনাহের দিক থেকে যদি ভাবি যে কেউ জানে না, কেউ জানুক আর না জানুক আল্লাহ তাআলা তো জানেন আপনি কি করছেন, তো এজন্য কেউ জানে না এটা না। সকল বিষয় আমাদেরকে রাখতে হবে মাথায়, আল্লাহ তাআলা জানেন। এরপরে আরেকজন আমাদের SMS করলেন, ইমরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু। তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন, বললেন জাকির ভাই কেউ জানে না, অনেক সময় দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে এই মনকে সান্ত্বনা দেয় শুধু আমরা কেউ জানে না, কিন্তু যেদিন আমল নামা খুলে দেওয়া হবে আর আমাকে বলা হবে এবার আমল নামা পড়ো, তখন আমাদের এই সান্ত্বনাটা কোথায় যাবে কেউ জানে না। আসলেই বাস্তব, একটু আগে মোবাইলে দাওয়াত ইসলামী এ বিষয় নিয়ে আলোচনা করছেন, কেউ জানে না, কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমাকে বলা হবে এবার পড়ো আমল নামা। পৃথিবীতে কেউ জানে না, আল্লাহ তাআলা তো অনেক বড় দয়াবান। মিরাজ ভাই, মাইনুদ্দিন ভাই, আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান, তার সত্তারিয়াতের চাদর দ্বারা আমাদের গুনাহকে ঢেকে রেখেছেন, তারপরেও আমাদের হুশ আসে না কি আমরা তওবা করি। আল্লাহ তাআলা কত বড় দয়া যে আমাদের গুনাহকে আল্লাহ ঢেকে রেখেছেন, পৃথিবীতে কত সম্মান দান করেছেন হাজারো গুনাহ করার পরে। আমি বুঝি না যে মানুষ সুদ ঘুষের মধ্যে ডুবে আছে, হারাম খাচ্ছে আর কত খারাপের কাজ করছে, তারপরও মানুষ তাদেরকে সম্মান করে কেন? আল্লাহ তাআলা তাদের গুনাহকে সত্তারিয়াতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন, আবার আমরা মনে মনে ভাবি কেউ জানে না। আহা, যদি কেউ জানতো আপনার মতো মানুষ সমাজে বেঁচে আছে তবে আপনাকে সালাম তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, জিজ্ঞাসাও করতো না। এটাই বাস্তব। পূর্বের কার মানুষ মাইনুদ্দিন ভাই, অন্যান্য নবীর উম্মতরা যখন গুনাহ করতো সেটা প্রকাশ হয়ে যেত, গীবত করতো তো মুখ থেকে দুর্গন্ধ আসতো, রক্ত বের হয়ে যেত, অন্য গুনাহ করতো কপালের মধ্যে ভেসে উঠতো, চোখের মধ্যে ভেসে উঠতো, এক এক ধরনের গুনাহের জন্য এক একটা প্রকাশ পেয়ে যেত। আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন, আমার নবীর সাদকায় আমাদের গুনাহকে সত্তারিয়াতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন, আর আমরা বলি ভাবি কেউ জানে না। যদি একবার জানার মতো অবস্থায় চলে আসে, আসলে এমন হয় না, কোনো ব্যক্তি মারামারি করার কারণে, খুন খারাপি করার কারণে তাকে পুলিশে দেওয়া হয়েছে, সে যখন ফিরে আসে মানুষ কি ওই নজরে তাকে দেখে আগে যে নজরে দেখতো? একটা যুবক ছেলে অপরাধের কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, সে যখন ফিরে আসে তাকে আগের মতো দেখে না মানুষ, চুরি করার কারণে পুলিশে দেওয়া হয়েছে, ওখান থেকে যখন সে ফিরে আসে তাকে আগের নজরে দেখে না, হয়তো অনেক সময় অনেকের নামও হয়ে যায়, ওই যে চোরা ব্যক্তি, ওই যে খুন করছিল, ওই যে খারাপ কাজের কারণে তাকে পুলিশে ধরেছে, এভাবে করে নাম বলে। তো একবার ভাবি যে তার একটা অপরাধের কারণে পুলিশ তাকে নিয়ে গিয়েছিল আর তার কারণে আমরা তাকে ভালো দৃষ্টিতে দেখি না, আমার এতগুলো পুরা দিন প্রতিদিন প্রতি বছর কত শত গুনাহ আমার দ্বারা হয়, আর এটা যদি প্রকাশ করে দেওয়া হতো তবে আমাকে সমাজের মানুষ জিজ্ঞাসা করতো দূরের কথা, সম্মান তো পরের কথা,
দেখলি থুতু
থুতু নিক্ষেপ করতো না আমাদের প্রতি। এমন একটা অবস্থা আমাদের, আমরা তারপরও মনে মনে ভাবি কেউ জানে
সময় আছে,
এখনো সময় আছে, এই ভাবা এই চিন্তা আমরা যেন বের করে দিই। মাইনুদ্দিন ভাই, আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আসলে আমরা অনেক সময় বলে থাকি, আমরা সব মানে আমাদের যে আজকে আলোচনার বিষয়টা কেউ জানে না,
কেউ জানে।
দেখেন আপনি যেটা কিছুক্ষণ আগেও বললেন যে একজন পুলিশ যদি একটা দোষী ব্যক্তিকে ধরে নিয়ে যায়, তখন সে শাস্তি ভোগ করে জেলহাজত থেকে যখন বেরিয়ে আসে, তখন আমরা তাকে সমাজের মানুষ ওই দৃষ্টিতে তাকে দেখে না, আগের মতো দেখে না, সাধারণত দেখেন। আজকে আমাদের কোনো ছোটখাটো ভুলও যদি আমাদের পরিবারের মধ্যেই যদি এরকমটা হয়ে থাকে, একজনের সাথে আরেকজন মনমালিন্য হয়ে থাকে, কথা কাটাকাটি হয়ে থাকে, তো যার অন্যায়টা হয়ে থাকে, তো অন্য কোনো কাজের ব্যাপার তাকে মানুষ ওইভাবে প্রাধান্য দেয় না যে এ তো ভুল করছে, মানে ভুল করে বা তার মতামত গ্রহণযোগ্য করে না। তো আমরা সাধারণত পরিবার থেকে এটা শিক্ষা নিতে পারি যে আমাদের ব্যাপারগুলোতে কিভাবে অন্যের কনসেপ্টটা কেমন থাকে, ধারণাটা কেমন থাকে। তো যেখানে আমি যদি গুনাহ করি, আমার গুনাহগুলো যদি আমরা গুনাহ করার পরে বলি কেউ জানে না, যখন কেয়ামতের ময়দানে আমার আমলনামা হাতে দিয়ে দেওয়া হবে, আমাকে যখন বলা হবে পড়ো, যে এখন আমি পড়তে পারবো না, আমি তখন অনুতপ্ত হব যে লজ্জা, তখন তো আমার অনুতপ্ত হওয়ার কোনো কাজে আসবে না, কারণ ফেরেশতারা আমাকে জোর করে হলো পড়াবে, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা বলবে যে পড়ো, হয়তো আমাকে পড়ো করতে পারে, পড়ানোর জন্য
পড়তেই
হবে,
রাইট।
তা অনেক সময় আবার আমরা এটাও চিন্তা করি, যেটা কিছুক্ষণ পূর্বে আমার মোবাইলকে দাওয়াত ইসলাম বলেছিল যে নেকির কাজে আমরা অনেক সময় আমাদের জজবা জেগে যায়, আর নেকি করছি প্রকাশ করা দরকার, বা কেউ জানছে না কেন, কেউ জানছে না কেন আমার এই কাজটা, ভালো কাজটা করলাম, তো জানানোর জন্য চেষ্টা করি। কিন্তু আসলে আপনি আমি যদি আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করে থাকি, নেকির কাজ করে থাকি, সেটা আমি যেখানেই করি, দুনিয়া যেই স্থানেই করি, আল্লাহ তাআলা সেটা মানুষের সামনে প্রকাশ করে দিবে। কিন্তু এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা তো আমার ভালো কাজটাকে কোনো না কোনোভাবে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে, তখন আল্লাহ তাআলাকে আমাকে ভয় করা দরকার, না জানি এটার কারণে আমার ভিতরে রিয়া না এসে যায়, এবং এটা শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ আল্লাহ তো আমাকে আমার ভালো কাজটা প্রকাশ করে দিল, আল্লাহ যদি আমার খারাপ কাজটা মানুষের সামনে প্রকাশ করে দিত, তাহলে আমার অবস্থাটা কি হতো? আজকে আমরা গুনাহ করে উচ্চভাবে এমনভাবে গুনাহ করছি কেউ জানে না, কিন্তু আবার সমাজে খুব ভালোভাবে চলাফেরা করছি যে কেউ বুঝতেই পারছে না যে আমি গুনাহ করছি, এমন এমন গুনাহ করছি যে গুনাহগুলোর কথা যদি আমাদের পরিবারের মানুষগুলো জানতো, আমাদের পরিবার থেকে বিতাড়িত করে দিত, বের করে দিত, সমাজ থেকে বের করে দিত। কিন্তু এক আল্লাহ তাআলার অলির ব্যাপারে, এক নেককার বান্দার ব্যাপারে এমন এসেছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের যুগের এক ব্যক্তি ছিল যে তার বাবা মা তার জন্য দোয়া করেছিল যে সে যেন এমন জায়গায় গিয়ে ইবাদত করতে পারে যাতে যেখানে শয়তান পর্যন্ত পৌঁছাতে না পারে,
পৌঁছাতে না পারে।
তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনার একটি কিতাব সামুদ্রিক গম্বুজের মধ্যে ঘটনাটি এসেছে এইভাবে যে যখন তার বাবা মার দোয়া এভাবে কবুল হলো, তো আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় ইবাদতের জায়গা করে দিল যে সমুদ্রের তলদেশে, সে সমুদ্রের তলদেশে গিয়ে ইবাদত করলো, সেটা কেউ জানতো না। কিন্তু যখন আল্লাহ তাআলার নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে নবী সুলাইমান আলাইহিস সালামকে জানানোর ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন যে নদীর তলদেশে আমার এক বান্দা আছে ইবাদত করতেছে, তার ব্যাপারে যখন জানা গেল, তো তিনি তখন তাকে জিজ্ঞেসা করলো যে আপনি এভাবে এখানে কিভাবে ইবাদত করছেন? এই নদীর মাঝখানে তাকে একটা সামুদ্রিক গম্বুজ দান করা হলো, সেখানে জানালাগুলো খোলা, দরজাগুলো খোলা, কিন্তু পানি অতিবাহিত হচ্ছে না,
ভিতরে পানি প্রবেশ করে
না, প্রবেশ করছে না, সে বছরের পর বছর, বছরের পর বছর এখানে ইবাদত করছে,
200 বছর,
প্রায় 200 বছর। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কত বছর কখন থেকে এখানে ইবাদত করছেন, তখন সে বলল যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে সেখানে ইবাদত করছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন যে আল্লাহ তাআলা চাইলে তার বান্দা যেখানে ইবাদত করুক, আল্লাহ তাআলাকে রাজি খুশি করুক, আল্লাহ তাআলা লোকচক্ষুর মাঝে প্রকাশ করে দিবেন। কিন্তু আমাদের এখান থেকে এই শিক্ষাটা নেওয়া দরকার যে আমি তো আমার ইবাদত হয়তো কোনোভাবে না কোনোভাবে আমার ভালো কাজটা প্রকাশ হচ্ছে, আল্লাহ তাআলার দরবারে আমার গুনাহটা প্রকাশ না হয়ে যায়, আল্লাহ তাআলা তো জানেন, মানে লোকচক্ষুর মাঝে যাতে আমার গুনাহটা প্রকাশ না হয়ে যায়, আমার গুনাহটা যাতে মানুষ না জানে, আর আমরা যাতে এটা না বলি যে কেউ তো না জানে, কেউ তো জানে না, কেউ তো জানে না, এই অহংকার এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই চিন্তা বোধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কেউ জানে না, বরং আমাদের চিন্তাধারাটা এটা হওয়া দরকার কেউ জানে না, আমার আল্লাহ তাআলা তো দেখছেন, আমার রব তাআলা তো আমি দেখছেন, আমি কখন কোথায় কি কাজ করছি, ভালোটাও দেখছেন মন্দটাও দেখছেন। ফেরেশতারা আমাদের তো বলাই হয়েছে আমাদের যে কিরামান কাতিমিন রয়েছেন, আমাদের আমল আমাদের লিখছেন, তো আমি ভালোটাও তো লিখছেন, খারাপটাও তো লিখছেন না, এমনটা তো নয় যে আমার খারাপটা ছেড়ে দিচ্ছেন ফেরেশতারা, বরঞ্চ আমার খারাপটাও লিখছেন ভালোটাও লিখছেন। তো আমার চিন্তাধারা এটা হওয়া উচিত যে আমি সবসময় আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলা দেখছেন আমার কাজগুলো, আমার কৃতকর্মগুলো আল্লাহ তাআলা দেখছেন, এবং এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। যখন আমাদের মধ্যের মধ্যে এই অনুশোচনা এসে যাবে, এই চিন্তাধারা জাগ্রত হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আজ্জাওয়াল মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তখন আমরা অবশ্যই ভালো কাজের মধ্যে আমাদের সময়গুলো অতিবাহিত
করব। আসলে পরিবেশের কারণে এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় আসে না। চিন্তা ওই যে মিরাজ ভাই একটু আগে বললেন কি শয়তানের রূপ নিয়ে আরো কিছু মানুষ আসে ধোকা দেওয়ার জন্য, আরে মাত্র তো বয়স, এই বয়সে এমন ভয় থাকে, পরিবেশটা না পাওয়ার কারণে ওই চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে না কি আমি যা করছি আমার আল্লাহ তাআলা সবকিছু দেখছেন বা সবকিছু আমার লেখা হচ্ছে, কিয়ামতের ময়দানে আমাকে পরে পরে শোনাতে হবে। এক তো আমি নিজে ধোকার মধ্যে আছি, আর আমি যাদের সাথে চলাফেরা করি, যারা আমার আশেপাশে আছে, তারাও আমাকে ভালো হতে দিচ্ছে না, খারাপ কাজের পরে তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে, তারা আমাকে উৎসাহ দিচ্ছে, সাহস বাড়াচ্ছে, আরে এরকমের কাজ তো কতই হয়, এরকমের কাজ তো কতই করে। যখন কোনো ব্যক্তি একটা খারাপ কাজ করে, তার সামনে দশটা খারাপ কাজ যে করছে তার তুলনা দেওয়া হয়, উম্মককে দেখো সে তো কতগুলো করছে, তার কি হয়েছে, কিছুই তো হয়নি। আবার মানুষ ইচ্ছা করে ধোকার মধ্যে পড়ে, কিভাবে পড়ে, অনেক সময় অনেককে বলতে শুনছি মাইনুদ্দিন ভাই বলে যারা হারাম খায় তারাই তো ভালো আছে, বলেন যারা মিথ্যা বলে তারাই তো ভালো আছে, আবার বলে যারা জুলুম করে তারাই তো ভালো আছে। আরে ভাইয়া ভালো কতটুকু আছে আপনি তার সাথে কথা বলে দেখেন, নেই, আপনি তার উপরটা দেখতে পারেন ভালো আছে কিন্তু ভিতরটা তার ভালো নেই। কিয়ামতের দিন কি হবে সেটা তো পরে, এখন বর্তমানে সে খারাপ কাজ করে কতটুকু ভালো আছে আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে যন্ত্রণা আর যন্ত্রণা ভিতরে, আমার ভিতরে এতটা যন্ত্রণা আমি সেটা প্রকাশ করতে পারি না, হয়তো আপনিও ভাবেন বা আপনাকে কেউ উদাহরণ দেয় তার ব্যাপারে, তুমি তো মাত্র একটা খারাপ কাজ করছো, সে তো শত শত খারাপ কাজ করছে, দেখো কত ভালো আছে। বা আপনি অনেক সময় বলেন এই কথা, যারা হারাম খায় তারাই তো ভালো আছে, যারা মিথ্যা বলে তারাই তো ভালো আছে, যারা গীবত করে তারাই তো ভালো আছে, যারা নামাজ পড়ে না তারাই তো ভালো আছেন, না, এটা আপনার ভুল ধারণা। তাদের হৃদয়ের মধ্যে একটু প্রশান্তি নেই, তাদের হৃদয়ে একটু প্রশান্তি নেই, সত্যি বলছি আমি, নামাজ পড়ে না, দেখেন না ফজর নামাজ আজকে পড়ে নাই যারা, তারা উঠে আজকে ঘোরাফেরা করতেছে, কাজকর্ম করতেছে, নিজের ব্যবসা বাণিজ্য করতেছে, হৃদয়টা চোরের মতো হয়ে আছে। কেন? একটা তো ইবাদত করিনি, আল্লাহর হুকুম একটা পালন করিনি, সকালে ফজরের নামাজ পড়েনি, যখন খেতে বসবে আল্লাহ তাদেরকে বিবিধ দিয়েছে তাদের কথা বলি, সকালে যখন খেতে বসবে একবার হলো সে লজ্জাবোধ, তার মধ্যে লজ্জা আসবে, আরে আমি ইবাদত করিনি অথচ রিজিক খেতে বসছে আল্লাহ তাআলা দেওয়া
আমার সামনে রিজিক এসে
রিজিক চলে আসছে। তো আপনি ভাবছেন কি যারা খারাপ কাজ করে তারা ভালো আছে, না, এটা ভালো নেই তারা, হয়তো বা কয়েক সময় কয়েকটা মুহূর্তের জন্য ভালো আছে কিন্তু আসলে সে ভালো নেই, এই যন্ত্রণা তাকে দিন রাত পুড়ে খাচ্ছে।
আর এখানে জাকির ভাই একটা বিষয় যে আমরা যদি অপরের উদাহরণ যারা দেয় আমাদের সহজ মানুষরূপী যারা শয়তান, এখানে একটা ভাবার বিষয়, আমি যার উদাহরণ দিই সে কি আমার সাথে কবরে যাবে,
না,
সে কি আমার প্রশ্নগুলো কাল কিয়ামতের ময়দানে
উত্তর দেবে,
হ্যাঁ, যখন আমার নামায় আমল যখন খুলবে তখন আমার নামায় আমল তো সে পাঠ করবে না,
পাঠ করবে না,
আমার নামায় আমল এবং আমার যে গুনাহের কর্মগুলো, আমি যে খারাপ কর্ম করছি, আমি যদি নাও বলি কাল কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে,
সাক্ষী দিবে।
তো এখানে বলার মতো কারো উদাহরণ আমরা না দিই, কেননা আজকে এই সমাজের একটা বড় একটা ভুলের মধ্যে জারিয়ে আছে জাকির ভাই, আমরা অনেক সময় মনে করি যে অনেকে কেউ যদি বলে যে আমি কামারের দোকান থেকে আমরা আতর কিনব, এটা কোনো সময় সম্ভব না, কেননা কামারের দোকানে গেলে আপনি মরিচাই এর চেয়ে ভালো কিছু পাবেন না, আপনি আসেন এমন লোকের সাথে সে কামারের ন্যায়। হাদিসে পাক যে তোমরা যদি কোনো আতরের দোকানের পাশ দিয়ে যাও, তুমি আতর না পেলেও আতরের ঘ্রাণ তোমার কি
নাকে আসবে,
নাকে আসবে, আর কোনো কামারের দোকানের পাশ দিয়ে গেলে আগুন না পেলেও আগুনের তাপ তোমার শরীরে আসবে। তো এখানে দুইটা বিষয়, আমরা থাকি এমন একটা সোহবত আমাদের পরিবেশ, আর আমরা যদি পূর্বের আল্লাহ ওয়ালাদের জীবনী যদি আমরা দেখি, একবার ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে এক ব্যক্তি আসলো, বললো হুজুর আমি তো অনেক গুনাহগার বোধকার, আমি গুনা থেকে বাঁচতে চাই, আমার কিছু পন্থা আপনি বলুন। তো বলছে তাই নাকি, বলছে জি। তো বলতেছে আচ্ছা বাবা তোমার যখন গুনা করে তো তামার না, বলছে আমি গুনাও করবো, যদি গুনা না হয় আমাকে এমন একটা পন্থা বলেন আপনি, এরকম যখন ইব্রাহিমের আদাম রহমতুল্লাহি তাআলার নিকট পেশ করলো, তো বলতে লাগলো বাবা তুমি যখন গুনা করো তখন তুমি রিজিককে ছেড়ে দাও,
খাওয়া বন্ধ করে
দাও, তো
গুনাহ করো কিন্তু খাওয়া বন্ধ করে দাও।
তো বলতে সেইটা রিজিক স্যার আমি কিভাবে বাঁচবো, তখন বললো যে দেখো তুমি কত বড় নাদান, তুমি যার রিজিক খাচ্ছ তার সাথেই কি করতেছো,
নাফরমানি
নাফরমানি করতেছো, আচ্ছা বলতেছে ঠিক আছে, তো এক কাজ করো যখন তুমি গুনাহ করো তুমি তার রাজত্বের বাহিরে চলে যাও। তো বলতেছে যে রাজত্বের বাহিরে আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া আর কোথায় আছে রাজত্ব? তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা লিখে যুবক বললো যে আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া আর কোথায় যাব আমি, আর কি আছে? তো বলতেছে তুমি কত বড় নাদান, অথচ যার রাজত্বে আছে তুমি তার সাথেই কি, তুমি তার রাজত্বে আল্লাহ তাআলার নাফরমানি করতেছ। এইভাবে ছয়টা উদাহরণ তিনি দিল যে তুমি যার অর্থাৎ যার জমিনের মধ্যে যার রিজিক খাচ্ছ, যার কুদরতি দৃষ্টির মধ্যে রয়েছে, অথচ তুমি তারই নাফরমানি করতেছ। তা আমরাও জানি এই বিষয়টা থেকে আমরা শিক্ষা নেই, আমরাও আল্লাহ তাআলার এই রাজত্বের মধ্যে আমরা আছি, আমরা আল্লাহ পাকের দান কি তো আমরা রিজিক আহার করতেছি, যেন আমরা তার সাথে নাফরমানি না করি, আর আল্লাহ পাক সকল অবস্থায় কি অবগত আমাদের
অবগত রয়েছে,
জানে আমাদের বিষয়।
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে কিছু লোক উপস্থিত হলো এবং আরজ করল, আমরা হজের সফরে বের হলাম, পথিমধ্যে সিফা নামক স্থানে আমাদের কাফেলার একজন লোক মারা গেল, যে কোনো এক স্থানে একজন লোক মারা গেল। আমরা যখন তার জন্য কবর খনন করলাম তখন অনেক বড় একটি কালো সাপ বসা দেখতে পেলাম কবরের মধ্যে, যে কবর জুড়ে পুরো কবরকে ঘিরে রেখেছে। তা ছেড়ে আরেকটি কবর খনন করলাম তখন তাতেও ওই সাপটি দেখলাম। আপনার খেদমতে এই জটিল সমস্যার সমাধানের জন্য উপস্থিত হয়েছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হয়েছিলেন তারা। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তার বিশ্বাসঘাতকতার শাস্তি যা সে এতে লিপ্ত হতো। আর বাইহাকির শরীফে বর্ণনায় এরূপ এসেছে, এটা তার আমলেরই শাস্তি যা সে করত। আপনারা তাকে সেই দুটি কবরের যে কোনো একটিতে দাফন করে দিন, আল্লাহর শপথ যদি এই দুনিয়ার সমস্ত জমিনও খনন করেন তবুও সব জায়গায় এমনই দেখতে পাবেন। অবশেষে আমরা তাকে সাপে ভরা কবরে দাফন করে দিলাম, ফিরে এসে আমরা তার মালামাল তার পরিবারকে দিয়ে দিলাম এবং তার বিধবা স্ত্রীকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন সে আমাদের বলল সে খাবার বিক্রি করত এবং তা থেকে নিজের পরিবারের জন্য কিছু নিয়ে নিত, অতঃপর স্বল্পতা পূরণ করার জন্য ততটুকু ভেজাল মিশিয়ে দিত। কেউ জানে না, না
কেউ জানে,
আজ আমি বিক্রি করছি, খাবার বিক্রি করছি বা ব্যবসা করছি, ওজনে কম দিচ্ছি, কেউ জানে না। বলা হয়েছে সে যখন খাবার বিক্রি করত সেখান থেকে নিজের পরিবারের জন্য গোপনে নিয়ে আসতো, যতটুকু নিয়ে আসতো ততটুকু ভেজাল মিশিয়ে দিত। উদাহরণ যদি আমি দুধের কথা বলি, কেউ এক লিটার দুধ বিক্রি করবে, সেখান থেকে নিজের পরিবারের জন্য 250 গ্রাম দুধ নিয়ে নিল আর 250 গ্রাম পানি মিক্স করে দিল, এটাই বলা হয়েছে খাবার বিক্রি করত ওই ব্যক্তি। আর সে নিজের পরিবারের জন্য নিয়ে আসতো ভাবতো, কেউ জানে না,
কেউ জানে।
আসলেই খাবার যখন কেউ ভেজাল মিক্স করে বা দুধের মধ্যে পানি মিক্স করে বা মধুর মধ্যে চিনির পানি মিক্স করে হতেই পারে, বা খাবার ডালের মধ্যে পানি মিক্স করে, সেটা তো দেখা যায় না, সেটা দেখা যায় মিক্স হয়ে গেল সেটা আর দেখা যায় না। আরও অনেক কিছু আছে যা ভেজাল করে মানুষ। তো যখন আমরা এই কাজটা করি তখন কি ভাবি, কেউ জানে না,
কেউ দেখছে না।
আচ্ছা যখন বিক্রি করে তার মতো ফেরেশ কেউ নেই,
সবচেয়ে ভালো আমারটা,
সবচাইতে ভালো আমারটা। আসলে এই সকল বাজারে যখন মাইনুদ্দিন ভাই ভালো জানবেন আমার চাইতে, আপনাদের মুন্সিগঞ্জে আমি দেখছি কি সকালবেলা উঠেই বাজার বসে দুধ বিক্রি করে যেখানে, তো যার কাছেই যাবেন সে নিজেরটার উপরে গ্যারান্টি দেবে,
গ্যারান্টি
এর চাইতে এক নম্বর আর কোথাও পাবেন না, নির্ভেজাল। কে জানে, সে যখন ভেজাল নিয়ে আসছে তখন ভাবছে কেউ জানে না। আরে ভাই যাকে বিক্রি করবেন সে আপনার 1 কেজি দুধের সাথে 250 গ্রাম পানি মিক্স করা, সে খেয়ে মারা যাবে না, তার কোনো লসও হবে না, কোনো ক্ষতি হবে না, সে পরিপূর্ণ দাম দিয়ে আপনার থেকে খাবারটা কিনে নিচ্ছে, সে তার কাজ সে করে গেছে, তার কোনো ক্ষতি হয়নি এখানে, সে কিন্তু আপনাকে বিশ্বাস করে গেছে, ভেজাল আপনি মিক্স করছেন। আর এই যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম এখন, যে পৃথিবীর যেখানেই কবর খনন করো না কেন তার এই বিশ্বাসঘাতকতা এটা সে পাবেই, সাপ কবরে থাকবেই। আর এটা সাহাবিয়ে রসুল আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। তো আমরা যা যখন খারাপ কাজগুলো করি তখন ভাবি
আর এখানে
কেউ জানে না।
খুব সুন্দর একটা চমৎকার বিষয় যেটা, যে ওই লোকটা হজের উদ্দেশ্যে কি, আপনি যার কথা বললেন, যিনি এত পবিত্র একটা কাজ করার অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। আমরা তো অনেক সময় মনে করি যে ধরেন কেউ দুই নাম্বারই করার পরে যখন হজ করে আসে তো তার মধ্যে মনে হয় যে না আমি মনে হয় কি হয়ে গেছি, তারপরও মাছ ধরলে আবার ওই দুই নম্বরের মধ্যে অনেকে দেখা যায় যে এখানে এমন কেউ না পাবে দেখেন যে এখানে আল্লাহ পাক তার এই বিষয়টাকে, যে অজানা যে বিষয়টা কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে এটা কি হয়ে থাকবে প্রকাশ হয়ে গেছে, মানুষ কিয়ামত পর্যন্ত তার থেকে
শিক্ষা নিবে,
অথচ সেই জানতো যে কেউই জানে না আল্লাহ পাক। এমনই ভাবে যদি আমরা দেখি ওয়াহাব ইবনে মুনাব্বি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় একজন বুজুর্গ ছিল, যিনি 70 বছর তওবা করার পরে 70 বছর যিনি টানা আপনার ইবাদতের অবস্থা এমন ছিল যে কোনো ছায়া স্থানে বসতো না, এবং ইনি দিনের বেলা রোজা রাখতো এবং সারা রাত ইবাদত করতো। তো ইনি দুনিয়া থেকে পর্দা করার পরে কেউ তাকে দেখে জিজ্ঞাসা করলো স্বপ্নের মাধ্যমে যে মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে, তখন সে বললো আল্লাহ পাক আমার সকল হিসাব নিকাশ যত ছিল সকল কিছু আল্লাহ তাআলা কি করে দিছে এর ফয়সালা হয়েছে, কিন্তু একটা
বাকি,
একটা বাকি আছে, ওই আমলটা ছিল একটি বদ আমল, আমি একজনের মেয়ে মানু হয়ে তার বাসায় গেলাম, তার থেকে অনুমতি না নিয়ে একটি লারকি অর্থাৎ দাঁত খিলাল করার জন্য খেরকুটা এটা আমি ব্যবহার করলাম, এটা যে আমি অনুমতি নি নেই আল্লাহ তাআলা এর জন্য আমাকে এখনো কি রাখছে, এর জন্য হ্যাঁ বাকি রাখছে, আমার এখন হিসাব পরিপূর্ণ হয় নাই এই একটার কারণে। তো আমরা যদি একটু দেখি যেখানে একটা খেরখুটার বিষয়, আজকে তো আমরা দেখবেন অনেক লোক এগুলো কিছু মনে রাস্তা দিয়ে হাঁটতেছে, যখন বাজারে কেউ যায় দেখবেন চাল মুঠ ভুঁড়ে নিয়ে নিছে
মুখে দিছে,
হ্যাঁ মুখে
বাদামের দোকানদারের বাদাম উঠে মুখে,
হ্যাঁ তারপর বুট দেখছে নিয়ে নিছে, তো কোনো আপনার একটা যে আছে একটা অনুশোচনা আছেন, একজন মানুষ যিনি এখানে বিক্রি করার জন্য আসছে দেখবেন বিভিন্ন দেখা যায় যে বিক্রেতা যিনি আসছে নিয়ে তার মনও নারাজ থাকে, অনেক সময় যদি দেখেন একজন মানুষ কেউ এক মন চাল নিয়ে আসছে তো দেখা যায় তার 1 কেজি চাল শুধু কি
খেতে খেতে চলে গেল,
আসতেছে সবাই দেখতেছে ফের অনুমতিও কি, অথচ দেখেন আমরা যদি
এটা তো ওপেন মানে একজন চালের দোকানদারের চাল না বলে মুখে দিয়ে দিয়েছে, দোকানদারও দেখছে কিছু বলতেও পারতেছে না, আর যেটা ভাবে মনে মনে কেউ দেখেনি, কারো গাছের আম পেরে খেয়ে নিল কেউ দেখে নাই, কারো গাছের ডাব চুরি করে খেয়ে নিল কেউ দেখে নাই, কাঁঠাল চুরি করে খেয়ে নিল কেউ দেখে নাই, শীতের দিন আসছে রস চুরি করে খেয়ে নিল ভাবছে কেউ দেখেনি, আফসোস। কিভাবে মুসলমান এই চিন্তা ভাবনা রাখে আমি চুরি করছি আর কেউ দেখেনি আজ, আর এগুলো অনেক খারাপও লাগে বলতে, তারপর বলতে হয় কি শিক্ষার জন্য, আজকাল কি হয় মিরাজ ভাই মাইনুদ্দিন ভাই এই চুরিগুলো করার পরেও আবার খুশিতে এগুলো প্রকাশ করে
গর্ব সোশ্যাল মিডিয়ার মধ্যে,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিছুদিন আগে দেখলাম কিছু যুবক ডাব চুরি করে খায় এবং সেটা ফেসবুকেও ছাড়ে,
ফেসবুকে
মানে গুনাটাকে যদি আপনি গুনাই ভাবতেন তবে সেটা কিভাবে মানুষের সামনে প্রকাশ করছেন, আপনি প্রকাশ তখনই করছেন তো যখন এটাকে আপনি গুনাই মনে হচ্ছে না তখন আপনি এটা প্রকাশ করছেন, আর এটা কত বড় খারাপ কাজ ইসলামের মধ্যে গুনাকে গুনা মনে না করা, এটাকে কুফরি বলা হয়েছে, সবচেয়ে বড় খারাপ কাজ এগুলো, গুনাকে গুনা মনেই করে না মানুষ তো, আর এটাকে হারামের পর্যায়ে বলা হয়েছে যে গুনাকে যে গুনা মনে করবে না সে মুসলমানই থাকবে না। তো আমি আপনি যে কাজগুলো করছি ভাবছি করার সময় কেউ জানে না, কিন্তু আরো একবার বলবো কি ভেবে দেখেন কেউ জানে না না জানে, অবশ্যই জানার মতো একজন আছে, আর যার হাতে সকল যিনি সকল ক্ষমতার মালিক তার হাতে সকল ক্ষমতা আর তিনি দেখছেন, আর সকল কিছুর বিচার যিনি করবেন তিনি দেখছেন, আর কেউ দেখার কোনো প্রয়োজনই নয়, আল্লাহ তাআলা দেখছেন, তো বিচার তো কেয়ামতের দিন আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের আরো কিছু কল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, জি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সৈয়দপুর, আমি ভাতের লাইন অনুষ্ঠান থেকে একটি নাতে রাসূল শুনতে চাই, মারা ভাইয়া মুস্তাফা শুনিয়ে দিলে অনেক খুশি হইতাম
ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম হলো সানোয়ার, আমি গাজীপুর থেকে বলছি, আমরা সবাই মাদানী চ্যানেল দেখি, আপনাদের জন্য সবার জন্য আমরা দোয়া করি, মাদানী চ্যানেল যাতে সারা জীবন চালাইতে পারেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ তাআলা। সানোয়ার ভাই আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আপনার পরিবার, আমার পরিবার, দর্শক শ্রোতা যারা আছে, উপস্থিত যারা আছে, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ তাআলা সবাইকে নেক আমল করার তৌফিক দিক। সবার থেকে এমন মন মানসিকতা যেন সরে যায় কি কেউ জানে না, এমন বুঝ আল্লাহ আমাদেরকে দান করবেন। আব্বাস ভাই আমাদেরকে কুমিল্লা থেকে SMS করেছেন, বলেন জাকির ভাই ধন্যবাদ এমন সুন্দর একটি বিষয় নেওয়ার জন্য। কেউ জানে না, যখন মানুষ গুনাহের কাজ করে তখন ভাবে কেউ জানে না, গুনাহের কাজ করার পরে যখন অবসর হয় তখন শয়তান ধোকা দেয়, এটা তো গুনাহই না। আর এই চিন্তা ভাবনা নিয়েই মানুষ মরণ পর্যন্ত গুনাহের কাজ করতেই থাকে, কেউ জানে না। এটা বলা যাবে না কি মানুষ মরণ পর্যন্ত গুনাহ করে থাকে, হয়তো বা সে তওবাও করে নিচ্ছে। এরপরে অন্য অন্য বিষয়গুলো আমরা তো জানি না, গোপন তথ্যগুলো আমাদের কাছে নেই, অর্থাৎ সে তওবা করছে তাও আমরা জানি না। তো হয়তো মৃত্যুর আগে সে তওবা করে নিয়েছে আল্লাহ তাআলার দরবারে। এবার আরেকজন ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি নাম লেখেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি রংপুর থেকে আমাদেরকে লিখলেন, কেউ জানে না এই কথাটা একদম সত্য, কিন্তু যখন কেউ জেনে যাবে তখন আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। এটাও ভালো কথা, আপনি আমি গুনাহ করার সময় ভাবছি কেউ জানে না, যদি একবার কেউ জেনে যায় তখন আপনার অবস্থা কি হবে। মানুষ যে সমাজের মধ্যে আত্মহত্যা করে কেন করে, লজ্জার ভারটা এত বেশি তার উপরে চলে আসে, কষ্টের ভারটা, ওজনটা এত বেশি হয়ে যায়, সহ্য করতে না পারে আত্মহত্যা করে। আত্মহত্যা করা মহাপাপ। একটা উদাহরণ দিচ্ছি, আপনি ভাবছেন কেউ জানে না, যখন কেউ জেনে যাবে, আসলে খুব সুন্দর কথা তিনি বললেন, যখন কেউ জেনে যাবে তখন আপনার অবস্থা কি হবে। পরিচয় কেউ দিবে, সমাজে কেউ রাখবে, ভালো কেউ বলবে, সালাম কেউ দিবে, সম্মান কেউ করবে, ভালো কাজে আপনাকে কেউ ডাকবে, আপনার পিছনে নামাজ কেউ পড়বে, যদি ইমাম হন বা ইমামতি করতে চান তো কেউ নামাজ পড়বে, যদি জানতে পারে আপনার দ্বারা এই কাজটা হয়েছে। তো ভাবছেন কেউ জানে না, যদি কেউ জানে তখন আপনার অবস্থা কি হবে, এটাও একটা শিক্ষণীয় কথা আমাদের জন্য, এ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আরেক ভাই আমাদেরকে কুমিল্লা চান্দিনা থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জীবনে যা করছি সবই মনে হয় ভুল, শুধরাতে চাই, একটু বলে দিবেন কিভাবে নিজেকে শুধরাতে পারি। বাস অনুশোচনাই বড়, অনেক দৌলত অনুশোচনা, যেটা আজকের অনুষ্ঠানও প্রায় সময় বলতে চেষ্টা করছি আমরা, অনুশোচনা অনেক বড় দৌলত আমাদের জন্য। ইমানদারের আলামত কি অনুশোচনা, যখন আপনার এটা অনুভূতি হলো কি আমি জীবনে যা করছি সবই গুনাহ, সবই ভুল, সবই পাপের কাজ, এবার আমি ফিরে আসতে চাই, অনুশোচনাটা আপনাকে দেখবেন নেককার বানিয়ে দিবে, অনুশোচনা আল্লাহ তাআলার দরবারে আপনাকে মকবুল বানিয়ে দিবে। অনুশোচনা ভিতরে থাকতে হবে, হাই আফসোস কি করলাম সারা জীবন। তওবা করেন, বেশি বেশি তওবা করেন, কান্নাকাটি করেন আল্লাহ তাআলার দরবারে, ইবাদতের মধ্যে লেগে যান, হালাল উপার্জন করেন, হালাল খান, পর্দা করার চেষ্টা করেন, নিজের দৃষ্টিকে বাঁচান, নিজের জবানকে বাঁচান, নিজের কানকে বাঁচান। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাআলা আপনার এই অনুশোচনা যে আছে না, এটা অনেক বড় আপনাকে আল্লাহওয়ালা ব্যক্তি বানাতে পারে, নেককার বানাতে পারে ইনশাআল্লাহ তাআলা। খুব ভালো এটাও অনুশোচনা থাকাটা। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার মা যখনই মাদানী চ্যানেল দেখে আপনাদের কথাগুলো শুনে আর কান্না করতে থাকে, জানি না তার মধ্যে আপনাদের কথা শুনে কি চলে আসে। হয় এটা, মানুষ যখন ভালো কথা শুনে, ইসলামের কথা শুনে, কবরের কথা শুনে, আজাবের কথা শুনে, চোখের পানি চলে আসার, এটাও নেককার মানুষদের লক্ষণ। আপনি শত চেষ্টা করো কান্না করতে পারবেন না, পারবেন না। অনেক মানুষকে আমি দেখছি মোনাজাতের সময় হাত তুলে হাসে, আপনারা দেখছেন কি না আমি জানি না, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদেরকে বলছি, ঈদের নামাজে, জুমার নামাজে হাত তুলছে, কেউ কান্না করতেছে আবার কেউ হাসতেছে। কান্নাটা তো সহজ না, চোখের পানিটা আসা আল্লাহ তাআলার ভয়ে তো সহজ না, ইসলামের কথা শুনে চোখের পানি পড়বে তো সহজ নয়। যখন তার মনটা, হৃদয়টা নরম হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, আল্লাহ রসুলের দিকে ধাবিত হয়, তখনই তার চোখ থেকে পানি আসে। আর এটা আসা তো অনেক ভালো লক্ষণ, ভালো দিক। অনেক অনেক মানুষ আছে, অনেকে বলেও আবার বলে আমার চোখে পানি নেই, কান্না আসে না, আসবে কিভাবে। সেই অবস্থানে তো আপনি নেই, গুনাহ করতে করতে আপনার আমার হৃদয়টা, কলবটা শক্ত হয়ে গিয়েছে।
ওলামাইকরাম বলে যে তার দিল মরে গেছে, যদি কেউ এমন মনে হয় যে তার অনেক শত চেষ্টা করার পর অনেকে বলে আমার চোখ থেকে পানি বের হয় না, ওলামাইকরাম বলে তার যে
আপনার যে কলব আছে এগুলা গুনাহ করার মাধ্যমে কি হয়ে যায়, কালো হয়ে যায়, আর কালো হতে হতে এক সময় তার কল মরে যায়,
মরে যায়।
এই জন্য আল্লাহ তাআলার বারগাহে দোয়া করা উচিত, কারণ হাদিস শরীফে তো বর্ণিত রয়েছে, হাদিসে পাক আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে যদি চোখের পানি মাছির মাথা পরিমাণ হয়, এতটুক পানি যদি তার জন্য বের হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কি করে দিবেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হারাম করে দিবেন। আমরাও এই নিয়ামত তখনই অর্জন করতে পারবো যখন কি, এবং বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে যে আপনার যখন সূর্য মানুষের সোয়া মাইল উপরে চলে আসবে, এই আপনার গরমের যে কঠিন অবস্থা, এই অবস্থান থেকে পরিত্রাণ কাল কিয়ামতের ময়দানে যারা মুমিন যারা তাদের চোখের পানির মাধ্যমে হবে।
আল্লাহ
তাদের চোখের পানি যখন আল্লাহ পাক এর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের চোখের পানি এনে যখন সূর্যের দিকে কি করবে এক রেওয়ায়ত মোতাবেক, তখন কি আবার সূর্য নিজ স্থানে চলে যাবে একটা রেওয়ায়ত। তো এর জন্য চোখের পানির অনেক মূল্য, তো আমরাও যে চেষ্টা
না করতে পারাটা একটা ভালো লক্ষণ,
আল্লাহ তাআলার দয়া, এটা
দয়া আল্লাহ তাআলার। সবার চোখে পানি আসে না, সবাই কান্না করতে পারে না, সবার দ্বারা এটা সম্ভব নয়, এটা বললাম। কিন্তু দোয়ার মধ্যে অনেকে হাসে আবার অনেকে কাঁদে, হাসে কারা যারা মনোযোগ দিয়ে দোয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে না, আর দোয়ার মধ্যে যে কথাগুলো বলে এগুলো তার হৃদয়ের মধ্যে আসর করে না, হৃদয়ের মধ্যে লাগে না, তার
অনুধাবন করে না কি বলছে
কি বলছে, এই কারণে তার চোখ থেকে পানিও আসে না। আর যখন কোনো ব্যক্তির হৃদয়টা নরম হয়ে যায়, যা বলে দোনা দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে, সে মনে করে আল্লাহ এগুলো তো আমার, সবকিছু তো আমার জন্য, বা এগুলো সব আমার দ্বারা হয়েছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এগুলো পাওয়া যায়
আলহামদুলিল্লাহ।
যখন কোনো মুবাল্লিগ বয়ান করে, হাজার হাজার যুবক কান্না করতে থাকে আর নিজেকে তওবা করে শুধরিয়ে নেয়, সে বলে এই কথাগুলো তো আমাকেই বলা হচ্ছে, এই গুনাহের কাজ তো আমাদের মধ্যেই আছে, এই কাজটা তো আমিই করি আর আমাকেই বলা হচ্ছে, তখন সে চেষ্টা করে নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য, দোয়ার মধ্যে মানুষ কান্না করা শুরু করে দেয়, কারণ একটা পরিবেশ পায়, সুন্দর একটা পরিবেশ পাওয়ার কারণে এমনটা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। মাইনুদ্দিন ভাই থেকে শেষ কিছু কথা শুনবো, এরপর অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা।
আমরা শুনছিলাম যে কেউ জানে না, তো আমাদের সমাজে এরকম একটা ট্রেড তার অবস্থা রয়েছে যে অনেকে মিথ্যা স্বাক্ষর ব্যাপারে বলা হয় যে আরে ভাই আমার ব্যাপারে একটা এই তো সামান্য ছোটখাটো বিষয় একটা ভুলে দেয় না ভাই, যে আমার কাজটা হয়ে যাবে, মিথ্যা স্বাক্ষর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, যে কেউ তো জানবে না, তুই আমি আমরা দুজনেই জানবো আর কেউ জানে না, এমনকি মাজাল্লাহ অনেক সময় তাকে বেনিফিট দেখানো হয়, আমার কাজটা করে দেওয়া হলে আমি তোমাকে বেনিফিটটা দিব, এটা দিব, এই সুযোগটা করে দিব। তো কিন্তু এই মিথ্যা স্বাক্ষর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি বলছেন আমরা শ্রবণ করি, যে কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একদা ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে বলছিল যে মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরক সমতুল্য, এবং এ কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনবার বলেছেন, এবং অপর এক রাওয়াতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন যে তিনটি বড় গুনাহ, তিনটি বড় গুনাহ হচ্ছে যে এক নম্বর আল্লাহ তাআলার সাথে শিরক করা, দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্যতা হওয়া, আর তিন নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো এই মিথ্যা সাক্ষ্য আমরা অহরহ অনেকে দিয়ে দেয় বলতে, আমাদের সমাজ আপনারা জানেন কিনা বা আপনাদের সামনে পড়েছে কিনা আমার জানেন, কিন্তু আমি অনেক সময় দেখেছি, অনেক দেখতে গেলে অনেক জায়গায় দেখেছি, অনেকে বলতেছে ভাই একটু বলে দেনা আমার কাজটা করে দেনা, এটা মানে মিথ্যা সাক্ষ্য বলতেছে, আমি জানি এটা মিথ্যা কাজ, সেও জানে এটা মিথ্যা কাজ, কিন্তু তার উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য বলা হচ্ছে যে এটা একটু বলে দাও, এটা করে দাও। তো
এই
মিথ্যার আশ্রয় এবং কি বলতে যে কেউ দেখবে না, কেউ জানছে না, কিন্তু আমরা সেই যে আমাদের যে আজকে টপিক কেউ জানে না বা কেউ দেখছে না, আল্লাহ তাআলা তো জানে, এই যে মিথ্যা সাক্ষ্য আমি যে দিয়ে দিচ্ছি বা আমি কারোর মাধ্যমে আদায় করে নিচ্ছি, এই যে তাকে জাহান্নামের হকদার বানালাম, নিজেও হকদার হচ্ছে জাহান্নামের, এবং এর আজাব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া কতটা ভয়াবহতা, যে শিরকের সমতুল্য, আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করা, আল্লাহ
তাআলার সাথে
অংশীদার বানানো, এটা তো কখনোই করা উচিত নয়। এখান থেকেও মাদানী চ্যানেল দর্শক আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ইনশাআল্লাহ আমরা এখান থেকেও বেঁচে থাকার চেষ্টা করি, মানুষকে মিথ্যার ব্যাপারে নিজেও মিথ্যা না বলি, এবং মানুষকে মিথ্যার ব্যাপারে আশ্রয় না নেওয়ার ব্যাপারও মানুষকে বলা যে ভাই মিথ্যা বলা ঠিক নয়, এবং কাউকে কারো মিথ্যা সাক্ষী বানানো উচিত নয়,
উচিত নয়। আসলে আজকের যে বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, কেউ জানে না, একদম আসান এক দুইটা শব্দের মধ্যে আমরা বলে দিই কেউ জানে না, কিন্তু যখন আজকে দেখেন এই সংক্ষিপ্ত সময় আমরা যে আলোচনা করলাম কেউ জানে না, আরও বিস্তারিত কথা আরও অনেক কিছু এর মধ্যে রয়ে গেছে কেউ জানে না, এর মধ্যে আরও অনেক হাজারো কথা রয়ে গিয়েছে কেউ জানে না এই শব্দটার মধ্যে। তো আমরা নিজের সাথে ধোকাবাজি না করি। এটা তো একমাত্র নিজের সাথে নিজেকেই ধোকা দেওয়া, নিজেকে ধোকা দেওয়া। আমরা ভাবছি কেউ জানে না, এটা নিজেকে ধোকা দেওয়া আর কাউকে নয়। প্লাস কেউ জানে না এই কথার উপরে ভিত্তি করে গুনাহ করতে থাকা, নিজেকে জাহান্নামের হকদার বানানো। কেউ জানে না এটার উপরে ভিত্তি করে, এটার উপর ভরসা রেখে নাফরমানি করা। কেউ জানে না এটার উপর ভরসা করে অপর মানুষকে ধোকা দেওয়া। কেউ জানে না এটার উপরে ভরসা করে বিক্রিত মাল যেগুলো রয়েছে আমরা ব্যবসা করি, এর মধ্যে ভেজাল ঢুকানো। কেউ জানে না এটার উপরে ভিত্তি করে মানুষের হক, আত্মীয় স্বজনের হক নষ্ট করা। অর্থাৎ কেউ জানে না এটার উপর ভিত্তি করেই কিন্তু মানুষ এতগুলো খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। ফজরের নামাজ আমি ঘুমিয়ে আছি, কেউ জানে না, কেউ জানে না নামাজটা তো আপনার উপরে কেউ ফরজ করেনি। যাদের ভাবছেন আপনি কেউ জানে না, তাদের জন্য নামাজ, তারা তো নামাজ ফরজ করেনি আপনার উপরে, আপনার উপর নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা। তো কেউ জানে না এটা চিন্তা কিভাবে আসে মাথায়। আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন, কেউ জানে না। আপনি ভাবছেন তা আপনি হারাম কি মানুষের জন্য খাচ্ছেন, নাকি আল্লাহ তাআলার হুকুম হালাল খেতে হবে তাই আপনি হালাল খাচ্ছেন, কোনটা? তো হারাম খাচ্ছি কেউ জানে না এটা বড় কথা নয়, আল্লাহর হুকুম হালাল খেতে হবে এটা বড় কথা। তা আপনি তো আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য হালাল খাবেন। আপনি যাকাত দিবেন, যাকাত থেকে আপনি বেঁচে আছেন, যাকাত দিচ্ছেন না, কৃপণতা করছেন কি ভাবছেন, কেউ জানে না। আরে যাকাত কি আপনি কেউ জানবে তাই দিচ্ছেন, নাকি আল্লাহর হুকুম যাকাত দিতে হবে তাই যাকাত দিচ্ছেন আপনি? তো প্রতিটা বিষয় এভাবে করে আমরা যেন চিন্তা করি, কেউ জানুক বা না জানুক, কে জানলো আর কে না জানলো সেটা দিয়ে আমার কিছু আসে যায় না। আমাকে ভাবতে হবে আমার আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা সব কিছু দেখে শুনে এরপরে আমাদেরকে কিয়ামতের ময়দানে বিচার করবেন। পৃথিবী থেকে যাওয়ার আগে হৃদয়টাকে পরিষ্কার করি, কিয়ামতের ময়দানে হৃদয়টাকেই দেখা হবে, আপনার অন্তরটাকেই দেখা হবে, আপনার অন্তরে কি ছিল। বাহিরে তো অনেক কিছু, এমন এমন ব্যক্তি আছে কোটি টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করছে, হৃদয়টা কি আছে শুধু সেটা দেখা হবে কিয়ামতের দিন। সাফ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, কোনো ভেজাল যেন হৃদয়ের মধ্যে না থাকে, কেউ জানুক আর না জানুক। আল্লাহ তাবারক ও তাআলা সব জানেন, সব দেখেন কিয়ামতের ময়দানে, এটাই আপনার থেকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয়